অর্জুনের মাথায় বিদ্যুৎ চলকে উঠল।
ফাদার উইটলো একটা ছোট্ট বাক্স খুলে,
এই যে বলেন স্যার,
কিভাবে লোকটার মতলব আগাম অনুমান করল এই তিন মাসে? কিন্তু কিরিটির সর্বাঙ্গ তখন অসার,
মৃত্যুর ঠিকানা ও সর্বাঙ্গে লেখা।
ভালোবাসাই হল সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু।
থ্রিলার ল্যান্ড প্রতি শুক্রবার ইউটিউবে এবং প্রতি বৃহস্পতিবার স্পটিফাইতে।
হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে শুনবে সুজন দাশগুপ্তর কলমে তোমাদের ফেভারিট একেন বাবু সিরিজের গল্প ভয়ঙ্কর চিঠি। এই গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত লেখকের একেন বাবু সমগ্র চার এই বইটি থেকে। বইটা সংগ্রহ করার লিংক রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। আজকে বরাবরের মতো একেন বাবুর চরিত্রে থাকছেন প্রখ্যাত অভিনেতা শ্রী সুমিত সমাদ্দার। শুনতে থাকো সুজন দাশগুপ্তর কলমে একেন বাবুর রহস্য কাহিনী ভয়ঙ্কর চিঠি।
এবার আমাদের দেশে আসাটা একেন বাবুর ইচ্ছেতেই হল, আমার আসার কোনো প্ল্যান ছিল না। বাধ্য হলাম একেন বাবুর ঘ্যান ঘ্যানানি সহ্য করতে না পেরে। সেই একেন বাবু যিনি নিউ ইয়র্কে এসে পাক্কা তিনটি বছর ঘাপটি মেরে কাটিয়ে দিলেন, নো নরন চরণ। গত বছর প্রমথ আর আমি যখন আসছিলাম তখন ঘোষণা করলেন ওই কয়েক সপ্তাহের জন্য আর দেশে যাবেন না, গেলে একেবারে পাত্তাড়ি গুটিয়েই যাবেন। ওটা ফালতু কথা, কৃপণ লোক, ওই টু পাইস বাঁচাবার চেষ্টা করছিলেন। এইবার যখন এই চলুন না স্যার, চলুন না স্যার আরম্ভ করলেন তখন সেটা মনে করিয়ে দিলাম।
বলেছিলাম নাকি হবে হয়তো, আসলে কি স্যার, অনেকদিন ফ্যামিলিকে দেখিনি তো।
একেন বাবু সব সময় স্ত্রীকে ফ্যামিলি বলেন, তবে এরপর আর খোঁজানো যায় না। শ্রোতারা অবশ্য ভাবতে পারেন একেন বাবু দেশে আসতে চাইলে আসুন না, তার সঙ্গে আমাকে বা প্রমথকে কেন আসতে হবে। এর ব্যাখ্যাটা একেন বাবুকে না চিনলে দেওয়া অসম্ভব। ঘ্যানোর ঘ্যানোর করে জীবন দুর্বিষহ করার অপরিসীম ক্ষমতা ধরেন উনি, সেটা সহ্য করার থেকে অনেক বেশি সহজ দেশে ফেরা। যাক সে কথা, দেশে আসার ওর আসল কারণটা অবশ্য প্লেনে আসতে আসতে উদ্ধার হল। একেন বাবু নিউ ইয়র্কে গিয়েছিলেন পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাড়ে তিন বছরের স্টাডি লিভ নিয়ে। তখন মিনু বৌদিকে সঙ্গে নেননি খরচার কথা ভেবে। কয়েক মাস আগে নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন স্টুয়ার্ট ওকে একটা কনসাল্টিং এর কাজ দিয়েছেন, পাঁচ বছরের কন্ট্রাক্ট। ক্রাইমেরও তো একটা কালচারাল সাইড আছে নাকি। নিউ ইয়র্ক শহরে এখন অনেক দক্ষিণ এশিয়ার লোক থাকে, এই কমিউনিটিতে যেই সব ক্রাইম ঘটছে তার কিনারা করতেই একেন বাবু সাহায্য করবেন। এছাড়া অন্যান্য কোনো কঠিন কেসেও একেন বাবুর মাথা কাজে লাগবে। কন্ট্রাক্টটা পাঁচ বছর দিয়ে শুরু হলেও সেটা যে বেড়ে বছর পনেরো কুড়ি চলবে সেটা একেন বাবু বিলক্ষণ জানেন, সুতরাং এখন ফ্যামিলিকে আনানোর বন্দোবস্তটা করতেই হয়। কিন্তু মুশকিলটা হল বৌদি বেঁকে বসেছেন, তিনি সাহেবদের দেশে যেতে প্রস্তুত নন। অবশ্য এটা অভিমানের ব্যাপারও হতে পারে, প্রথমে আমাকে নাওনি এখন আমি আর তাই যাব না। টেলিফোনে বহু অনুরোধ উপরোধেও কাজ হয়নি, এখন তাই সামনাসামনি বসে যদি ম্যানেজ করতে পারেন, নইলে ওর মতো কৃপণ লোকের পনেরোশো ডলার খরচাটা আশ্চর্যের কথা বই কি। একেন বাবু অবশ্য আমাদের বলেছিলেন এপ্রিল মাসে আসার কথা, কারণ সেই সময় টিকিট প্রায় চারশো ডলারের মতো কমে পাওয়া যায়। কিন্তু প্রস্তাবটা অবাস্তব, আমার আর প্রমথর দুজনেরই সেই সময় ক্লাস চলে। একেন বাবুর আবার একা ট্রাভেল করতে ভালো লাগে না, সঙ্গী না থাকলে বকবক করবেন কি করে। তাই আমাদের ছুটির জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হলো তাকে, এবং ডিসেম্বরে আসাটা যে কতটা খারাপ সারাটা পথ সেই নিয়ে লম্বা বক্তৃতা দিয়েছেন। এই সময় অসম্ভব ভিড়, টিকিটের দাম বেশি, বড়দিন আর নিউ ইয়ার হলো নিউ ইয়র্কের বেস্ট টাইম, আর শীতকাল হলো কলকাতার সবচেয়ে বাজে সময়, পলিউশন, ম্যালেরিয়া, ডেঙ্গু, ঠান্ডা গরমে নিউমোনিয়া, মেনিনজাইটিস, আরো হাজার রকম ব্যাধির কথা, যেগুলো সারা বছর বাদ দিয়ে ঠিক ডিসেম্বরই কেন হবে সেটা আমি বুঝতে পারিনি। তবে তাতেই কেনবাবুর কিছু এসে যায়নি। প্রমথ বরাবরই অধৈর্য।
আপনার সমস্যাটা কি মশাই, পরিষ্কার করে বলুন তো। টিকিটের ভাড়া মানে $1500 versus $1100 নাকি কোনো উচ্চতর প্রবলেম?
আপনি না স্যার, সত্যি
আমরা কলকাতায় এসেছি দিন সাতেক হলো, তবে স্বীকার করতেই হবে একেনবাবু কলকাতায় আসায় আমাদের জমেছে ভালো। সকালবেলা নিউ ইয়র্কের আড্ডাটা আমরা একেনবাবুর বাড়িতেই সারি। তার চেয়েও বড় কথা, পাউরুটি টোস্ট আর ডিমের অমলেটের বদলে প্রতিদিন ভ্যারাইটি খাবার জুটছে, অবশ্যই মিনু বৌদির কল্যাণে। আর এই কল্যাণটা যাতে নিউ ইয়র্কেও বর্ষিত হয় তার জন্য বৌদিকে আমি আর প্রমথ আপ্রাণ বোঝাচ্ছি। তার কিছুটা ফল বোধ হয়েছে, কারণ একদিন সকালে যখন একেনবাবুর বাড়িতে বসে চা খাচ্ছি হঠাৎ উনি বললেন,
স্যার আপনারা দুজনেই আমার ট্রু ব্রাদার্স।
ট্রু ব্রাদার্স না টু ব্রাদার্স?
দুটোই স্যার, সত্যি। আপনারা না কি বলবো স্যার, কিছুই বলার নেই।
এমন সময় পত্রিকাওয়ালা এসে পত্রিকা দিয়ে গেল। প্রমথ ধাঁ করে ইংলিশ কাগজটা তুলে নিল, আর একেনবাবু বাংলাটা।
এই আমাকে একটা পাতা দে।
দাঁড়া দিচ্ছি করতে করতে প্রমথ শেষে যে পাতাটা দিল সেখানে শুধু লোকাল সেলিব্রিটিদের খবর।
উফ, একটা ভালো পাতা দে না। ভালো পাতা কোথায় বাবু, এটি কি নিউ ইয়র্ক টাইমস নাকি? যেটা পেয়েছি সেটাই পড়।
দেখেছেন স্যার কাণ্ড, অগ্রগামী লাইব্রেরিতে দুটো পুরনো ডায়েরি পাওয়া গেছে।
ডায়েরি না বই?
ডায়েরি স্যার, আর খুব পুরনো। এই দেখুন না।
কাগজটা আমায় এগিয়ে দিলেন একেনবাবু। সংক্ষিপ্ত খবর, যাদবপুরের একজন রিসার্চ স্কলার পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে দুটো ডায়েরি আবিষ্কার করেছে। একটা ডায়েরি রবার্ট হুক নামে এক বিজ্ঞানীর, লন্ডনের রয়্যাল সোসাইটির বিভিন্ন বৈজ্ঞানিক আলাপ আলোচনা সম্পর্কিত নোট রয়েছে তার। অন্যটা সম্ভবত রামমোহন রায়ের লেখা ডায়েরি, ইংল্যান্ডে থাকাকালীন দিনপঞ্জি। রামমোহন রায়ের ব্যাপারটা স্পেকুলেশন, রবার্ট হুকের নাম ডায়েরির প্রথম পাতাতেই লেখা, সুতরাং ভুল হওয়ার কোনো কারণ নেই। এটা বোধ হয় সেই রবার্ট হুকের যে হুক সূত্রের আবিষ্কর্তা।
সেটা কি স্যার?
ওই যে একটা স্প্রিংকে যতটা চাপ দেবেন সেটা ওই অনুপাতে ছোট হবে।
এটা স্যার এমন কি বিরাট আবিষ্কার!
এই কেন মশাই, গ্র্যাভিটির ব্যাপারটা তো সবাই জানে, তাহলে নিউটনকে নিয়ে এত মাতামাতি করেন কেন?
ওসব ছাড় না, আমি ভাবছি ডায়েরি দুটো লাইব্রেরিতে ছিল, অথচ এর কথা এতদিন কেউ জানত না, কি করে হয় সেটা?
কারণটা সিম্পল স্যার, বৈদ্যনাথ সরকার অনেকগুলো বই লাইব্রেরিকে দান করেছিলেন 50 বছর আগে। সেগুলো এতদিন গুদাম ঘরে ছিল, এখন ক্যাটালগ করে তোলা হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? এই দেখ।
প্রমথ টাইমস অফ ইন্ডিয়ার একটা পাতা এগিয়ে দিল। সেখানে কাদের ডায়েরি সেই নিয়ে কোনো মন্তব্য নেই, শুধু 50 বছর আগে স্যার বৈদ্যনাথ সরকারের দান করা বই থেকে দুটো পুরনো ডায়েরি পাওয়া গেছে বলে বলা হয়েছে।
কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে এইরকম অনেক ডায়েরি পাওয়া যায় স্যার। আমার ছোট মামা সিস্টার নিবেদিতার একটি ডায়েরি পেয়েছিলেন, পরে সেটা ওই রামকৃষ্ণ মিশন না কোথায় জানি দিয়ে দেন।
অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ করেছিলেন, থাকলে আপনার টুপাইস হতো। ভালো কথা বাপি, তুই তো সেদিন খুব কপ চালি। আমাদের দেশে নাকি অনার কিলিং হয় না? এ দেখ, মধ্যপ্রদেশে দুটো মেয়েকে মেরে ফেলেছে তাদের বাড়ির লোক, একজন অন্য জাতের ছেলেকে বিয়ে করেছে বলে, আর একজন বাবার হুকুম না মেনে নিকাব মানে মুখ না ঢেকে স্কুলে গিয়েছিল বলে।
এই অনার কিলিং বা পরিবারের সম্মান বজায় রাখতে বাড়ির মেয়েদের হত্যা করা নিয়ে কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্কে আমাদের মধ্যে তুমুল তর্ক হয়ে গেছে। ইউরোপে ইংল্যান্ড, জার্মানি ইত্যাদি দেশে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আসা একটি সম্প্রদায়ের মধ্যে এর চল আছে বলে নিউ ইয়র্ক টাইমসে বেশ লেখালেখি হচ্ছিল। যেটা সবচেয়ে ভয়াবহ, এই সম্প্রদায়ের তথাকথিত শিক্ষিতরাও কেউ কেউ এটাকে অন্যায় বলে মনে করেন না। তর্কের মধ্যে আমি বলেছিলাম, আমাদের দেশে বধূ হত্যা হয় বলে শুনেছি বটে, কিন্তু
অনার কিলিং হয় বলে তো শুনিনি।
প্রমথ তখনই মার মার দিয়ে উঠেছিল,
তুই একটা গাধা, যে দেশে এখনো সতীদাহ চলছে সে দেশে অনার কিলিং হয় না বললেই আমি মানব।
যাই হোক, এখন হাতে নাতে আমাকে তথ্যটা দিল, আমায় স্বীকার করতেই হবে এইসব ব্যাপার আমার চোখ এড়িয়ে যায়। তবু নিজেকে বাঁচানোর একটা চেষ্টা চালালাম। ওসব মধ্যপ্রদেশ রাজস্থানে হয়, হ্যাঁ কলকাতায় হয় না।
তোর মুন্ডু,
ইতিমধ্যে জল খাবার চলে এসেছে, গরম গরম লুচি, বেগুন ভাজা আর মোহন ভোগ। বৌদি বোধ হয় আরো লুচি ভাজছেন, কারণ কিচেন থেকে ভাজা ভুজির বেশ শব্দ পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আরেক প্রস্থ চাও এসে গেল।
যাবেন নাকি স্যার?
কোথায়?
অগ্রগামী লাইব্রেরিতে।
ওই ডায়েরি দেখতে?
হ্যাঁ স্যার, রামমোহন রায়ের ডায়েরি হলে তো খুব পুরনো হবে, তাই না? তাই না স্যার?
হ্যাঁ, তা সদেরেক বছর তো হবেই।
রবার্ট হুক তারও আগের লোক, 300-350 বছর।
রবার্ট হুক এত বছর আগের লোক বলে আমার জানা ছিল না। অবশ্য প্রমথ মাঝে মধ্যেই গম্ভীরভাবে একদম ভুল তথ্য দেয়, তবে দুটো ডায়েরি যে খুবই পুরনো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অগ্রগামী লাইব্রেরি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আমার মা মেম্বার। এবার এসে মার জন্য বই আনতে এর মধ্যেই একবার ওখানে গেছিলাম। ঠিক হল পরের দিন লাইব্রেরিতে একবার ঢুঁ মারব। পরের দিন আমরা গেলাম বটে, কিন্তু যা দেখার জন্য গেলাম সেইটা আর দেখা হল না। ডায়েরি দুটো কোথায় আছে তা কেউই জানে না, অথচ গতকাল বিকেলেও ডায়েরি দুটো রেফারেন্স র্যাকে ছিল। লাইব্রেরির এক ট্রাস্টি দেখতে এসেছিলেন ডায়েরি দুটো, হেড লাইব্রেরিয়ান নিজে দেখেছেন। রেফারেন্স র্যাক দেখলাম অত্যন্ত অগোছালো অবস্থায়, অজস্র পুরনো বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বেশিরভাগই স্যার বৈদ্যনাথ সরকারের কাছ থেকে পাওয়া। কিন্তু যাদবপুরের যে স্কলারটি ডায়েরি দুটো প্রথম আবিষ্কার করেছিলেন, তিনি সকাল থেকে প্রায় 2-3 ঘন্টা তন্নতন্ন করে খুঁজেও ওগুলো সন্ধান পাননি। তারপর অন্যান্যরাও খুঁজেছে, পুলিশেও খবর দেওয়া হয়েছে, হেড লাইব্রেরিয়ানের সঙ্গে দেখা হল। তিনিও ভেবে পাচ্ছেন না যে কি করে ডায়েরি দুটো অদৃশ্য হতে পারে। বিল্ডিং থেকে বেরোনোর সময় ব্যাগ চেক করা হয়, এমনকি যারা লাইব্রেরিতে কাজ করে তাদেরও। মনে হলো পুলিশের উপর ওর তেমন একটা আস্থা নেই।
কি মশাই, আপনার সার্ভিস অফার করবেন নাকি?
কি যে বলেন স্যার, মাথাওয়ালা লোকেরা এই নিয়ে তদন্ত করবে, আমরা তো চুনো ফুটি।
এইটা বিনয়, কারণ কয়েক মিনিট বাদেই সিআইডির এক ভদ্রলোককে দেখলাম এগিয়ে একেনবাবুকে অভিবাদন জানিয়ে কুশল জিজ্ঞেস করলেন। সেদিন লাইব্রেরি থেকে ফিরে দিন কয়েকের জন্য মাকে নিয়ে বানীপুর গিয়েছিলাম। ফিরে এসে যথারীতি একেনবাবুর বাড়িতে গেছি চা খেতে।
এই তো এসে গেছিস। আমি একেনবাবুকে এতক্ষণ বোঝাচ্ছিলাম ডায়েরি চুরির ব্যাপারে ওর ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা উচিত।
কেন?
কারণ ডায়েরিটা রবার্ট হুকের হলে ওটা তো খুব দামি জিনিস। গতকাল নেট সার্চ করে দেখলাম ওর একটা ডায়েরির খোঁজ প্রায় 300 বছর ধরে পাওয়া যাচ্ছিল না। ডায়েরিতে 1661 সাল থেকে 1682 সাল পর্যন্ত রয়্যাল সোসাইটির নানান খবর ছিল। পাওয়ার পর ওটা নিলামে তোলা হবে বলে ঠিক হয়েছিল, কিন্তু তার আগেই রয়্যাল সোসাইটির কিছু মেম্বার আর একটা ট্রাস্ট, নামটা এখন মনে পড়ছে না, ওটা $1.5 মিলিয়ন কিনে সোসাইটির লাইব্রেরিতে রেখে দেয়। কল্পনা করতে পারিস, $1.5 মিলিয়ন, মানে প্রায় 10 কোটি টাকা।
কিন্তু এটা যে নকল ডায়েরি নয় সেটার প্রমাণ কি? রবার্ট হুক একই বিষয়ে দুটো ডায়েরি কেন রাখতে যাবেন?
এই ইডিয়েটের মতো কথা বলিস না, একটায় হয়তো সংক্ষেপে জিনিসগুলো টুকতেন, অন্যটাতে বিশদ করে লিখতেন, আর তাছাড়া এই ডায়েরিটাতে হয়তো অন্য কোনো সময়ের কথা রয়েছে। কি মশাই, হতে পারে না?
তা তো পারেই স্যার।
আর যদি এটা নকলও হয়, রামমোহনের ডায়েরিটাও তো ফেলনা নয়। ইন্টারনেটেই পেলাম, রামমোহন 1831 সালে ইংল্যান্ডে গেছিলেন, 1833-এ ব্রিস্টল শহরের কাছে মারা যান। ওই সময়টাতে রামমোহনের সঙ্গে ইউনিটেরিয়ান চার্চের খুব যোগাযোগ ছিল। ডায়েরিটা যদি তখন লেখা হয় তাহলে চার্চের লোকেরা ওটা পেতে মোটা টাকা দিতে কোন রকমের দ্বিধা করবে না।
দাঁড়া দাঁড়া, ওটা যে রামমোহনের ডায়েরি তার কোনো প্রমাণ আছে কি? প্রমথ রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় একেনবাবুর বাড়িতে যে মেয়েটি কাজ করে সে এসে বলল, এক ভদ্রলোক নাকি একেনবাবুর সঙ্গে দেখা করতে এসেছেন। ঘোষণাটা অবশ্য কোনো প্রস্তুতির সময় দেওয়ার জন্য নয়, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই এক ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন। ভদ্রলোককে আগে কোথাও দেখেছি, কিন্তু ঠিক কোথায় সেইটা মনে করতে পারলাম না। গায়ের রং বেশ শ্যামলা, কাঁচা পাকা চুল, মোটা সোটা ভারী কি চেহারা। বাইফোকাল চশমাটা নাকের ওপর একটু নেমে এসেছে, পরনে ধুতি, পায়ে ফ্যান্সি চপ্পল, গায়ে সিল্কের পাঞ্জাবির উপর দামি কাশ্মীরি শাল জড়ানো, আঙুলে নানা ধরনের পাথরের বেশ কয়েকটা আংটি। সম্ভবত ভদ্রলোক জ্যোতিষে বিশ্বাসী, সংসারে যাবতীয় ফাঁড়া উপদ্রব খণ্ডানোর জন্য ওগুলো ধারণ করেছেন। আমার দিকে তাকালেন উনি।
আপনি একেনবাবু?
আমি মাথা নেড়ে একেনবাবুকে দেখিয়ে দিলাম। ভদ্রলোক একেনবাবুর দিকে তাকিয়ে বোধহয় নিরাশ হলেন। একেনবাবু এমনিতেই রোগা মেটে একেবারে আনইমপ্রেসিভ, তার উপর আজ যে পাজামাটা পরেছেন সেটা গোড়ালি থেকে অন্তত ইঞ্চি ছয় কুঁচুতে লটকে আছে, আর ফুলহাতা শার্টটার যা অবস্থা, মার চোখে পড়লে ওটা নির্ঘাত নেতা হয়ে যেত এতদিনে। তবে সেই শার্টের কিছুটা অবশ্য রোঁয়া ওঠা হাতকাটা সোয়েটারে ঢাকা পড়েছে। মোদ্দা কথা, এই চেহারা আর পোশাক যার, সে কি কখনো ডিটেকটিভ হতে পারে?
আপনি কি একসময় সিআইডিতে ছিলেন?
হ্যাঁ স্যার।
ব্যারিস্টার বিকাশ সেনকে চেনেন?
অবশ্যই চিনি স্যার, নাম করা লোক।
ওর কাছেই আপনার খবর পেয়েছি। নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু। কুণ্ডু টি এস্টেটের নাম শুনেছেন?
সে কি স্যার, অত বড় টি গার্ডেনের কথা জানো না?
ওটা আমার।
মাই গড স্যার।
তবে এখন আর বাগানটা অত বড় নেই। আপনার কাছে একটা ব্যাপারে সাহায্যের জন্য এসেছি, কিন্তু সেটা একটু প্রাইভেট।
আপনি নিঃসন্দেহে এদের সামনে সব খুলে বলতে পারেন। ইনি হচ্ছেন বাপিবাবু আর ইনি প্রমথবাবু। এরা দুজনেই পণ্ডিত মানুষ স্যার, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ান আর রিসার্চ করেন। আমার কাজে ওরা খুব সাহায্য করেন।
আমি আর প্রমথ ভদ্রলোককে নমস্কার করলাম। একবার ভাবলাম বলি যে একেনবাবুর প্রথম কথাটা যদি বা অর্ধসত্য হয়, শেষের কথা প্রায় পুরোটাই অসত্য। আমরা সাহায্য করার চেষ্টা করি বটে, তবে তাতে একেনবাবুর আদৌ কোনো উপকার হয় কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কাজের মেয়েটা এসে চা দিয়ে গেল।
দুধ চিনিতে অসুবিধা নেই তো স্যার?
না না, ঠিক আছে। দেখুন, আমার একমাত্র মেয়ে স্কুলে পড়ছে, উচ্চ মাধ্যমিক দেবে পরের বছর। আমার যা কিছু সম্পত্তি ওই পাবে। আমি আর আমার স্ত্রী খুব সাবধানে ওকে বড় করেছি যাতে কুসঙ্গে না পড়ে। বুঝতেই তো পারছেন, একই সুন্দরী তার উপর বাপের সব সম্পত্তি পাবে। অনেক বছরেই তাই ওর কাছে ঘেঁষার চেষ্টা করে। ও যখন মাধ্যমিক দিচ্ছে তখন আমার ভাগ্নের পরিচিত এক ছেলেকে ওর প্রাইভেট টিউটর হিসেবে রেখেছিলাম। ছেলেটি বায়োকেমিস্ট্রি নিয়ে এম এ পড়ছিল, সাধারণ ঘরের ছেলে, কিন্তু পড়াশোনায় ভালো। অভাবের মধ্যে আছে জেনে ওকে ভালো টাকা দিয়েই রেখেছিলাম। আমার স্ত্রী পরে আবিষ্কার করলেন ছেলেটার বদ মতলব আছে, পড়ানোর নাম করে আমার মেয়ের মাথাটা বিগড়ে দিচ্ছে। শোনামাত্র ওকে তাড়িয়ে এক বয়স্ক মাস্টার মশাইকে টিউটর রেখেছি, বাড়ির ধারের কাছে ছোঁড়াকে আসতে দিই না। শ্রীময়ী মানে আমার মেয়ের 18 বছর হবে এই জানুয়ারিতে, ওর বিয়ের জন্য সুপাত্র ঠিক করেছি। অবস্থা মান মর্যাদা সবকিছুতেই আমাদের সঙ্গে ম্যাচ করেছে, পাত্রপক্ষেরও আমার মেয়েকে পছন্দ হয়েছে। তারপরেই শুরু হয়েছে একটা উৎপাত।
উৎপাত?
হ্যাঁ, উৎপাতই বলতে পারেন। হঠাৎ একটা উড়ো চিঠি আসে, তাতে লেখা আমার মেয়ে একজনের সাথে প্রেম করছে, সেটা গোপন রেখে আমি নাকি মেয়েকে বিয়ে দেবার চেষ্টা করছি। এই খবর পাত্রপক্ষকে জানিয়ে দেওয়া হবে, যদি না 5 লাখ টাকা দেওয়া হয়। কোথায় টাকা দিতে হবে, কিভাবে দিতে হবে, সে নিয়ে কোনো নির্দেশ নেই, শুধু লেখা আছে পরে সেটা জানানো হবে, আর এটা হলো আমার ফার্স্ট ওয়ার্নিং।
আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি স্যার, আপনার মেয়ে যে প্রেম করছেন সেটা আপনি জানলেন কি করে? মানে এটা সত্যি নাও তো হতে পারে।
একটা চিঠির কপি ওই চিঠির সঙ্গে এসেছিল, আমার মেয়েরই হাতের লেখা এবং নিঃসন্দেহে প্রেমপত্র। পরে একটি অচেনা লোক বারদুই ফোনও করেছে, বলেছে ওদের কাছে আরো কিছু চিঠির কপি আছে যেখানে অনেক খারাপ খারাপ কথাও রয়েছে, ওগুলো যদি পাত্রপক্ষের হাতে যায় তাহলে তাহলে লজ্জায় মুখ দেখানো কঠিন হবে।
আমি একটু কনফিউজড স্যার, এই যুগের মেয়ে হাতে চিঠি লিখবেন কেন, টেক্সট না করে?
আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ে একটু অন্য রকম, হাতে লিখতে ভালোবাসে। ওর ১৬ বছরের জন্মদিনে 30 জন বন্ধুকে হাতে লেখা কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করেছিল, আমি বলেছিলাম কার্ড ছাপিয়ে দিচ্ছি, তা ও বলেছিল সেটা নাকি পার্সোনাল হবে না।
বুঝলাম স্যার, প্রেমপত্র তো পার্সোনাল হতেই হবে, কিন্তু আপনার মেয়ের হাতের লেখা কেউ তো নকলও করতে পারে? ওটা যে সত্যি সত্যি আপনার মেয়ে লিখেছেন সে ব্যাপারে আপনি শিওর?
ওর মা ওকে চিঠির কপিটা দেখিয়েছে, চাপে পড়ে আমার মেয়ে স্বীকারও করেছে, পুরনো টিউটর অজয়ের সঙ্গে নাকি চিঠি চালাচালি করে। আমার সঙ্গে ওর কোনো কথা হয়নি, কারণ অজয়কে চাকরি থেকে তাড়ানোর পর মেয়ে আমার সঙ্গে কোনো কথা বলে না।
আই সি, কিন্তু চিঠি চালাচালি করেন কি করে?
সেটাই তো আসল রহস্য, ওর উপর সবসময় কড়া নজর রাখা হয়, কোনো সময় একা বাইরে যেতে দেওয়া হয় না, শপিং করতে গেলেও হয় ওর মা বা আমি সঙ্গে থাকি। মুশকিল হচ্ছে মেয়েটা ভীষণ সেন্টিমেন্টাল, অজয়কে যখন তাড়াই তখন একবার সুইসাইডের চেষ্টা করেছিল, তাই যতটা কড়াকড়ি করা সম্ভব ততটা করাও যায় না। গান শিখতে যায়, লাইব্রেরিতেও যায়, তবে কখনোই একা নয়, আর কেউ না হোক বিজু মানে আমার বহুদিনের বিশ্বস্ত ড্রাইভার সঙ্গে থাকে। বিজুকে আমি ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছি, ও কখনো নেমোখারামি করবে না।
তাহলে তো একেবারে ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট।
শুভঙ্কর বাবু প্রমথর গলায় শ্লেষটা ধরতে পারলেন না।
সেটাই তো ভেবেছি, কিন্তু এর মধ্যে কি করে চিঠি চালাচালি হচ্ছে আমার তো মাথায় ঢুকছে না।
মেয়ের প্রতি ভদ্রলোকের এইরকম ডমিনেটিং অ্যাটিটিউড মোটেই ভালো লাগছিল না। প্রমথ যে বেজায় চটেছে সেটা ওর পরের কথাতেই বুঝলাম।
আপনার মেয়ে লিখতে জানে, বাড়িতে কাগজপত্রও আছে, আর চিঠি ছুঁড়ে ফেলে দেবার মতো জানলাও নিশ্চয়ই আছে বাড়িতে।
আমার বাড়ি আপনি দেখেছেন?
না।
দেখলে বুঝতেন সেটা অসম্ভব, বাড়ির চারিদিকে অনেকটা জমি ছেড়ে উঁচু দেওয়াল।
কোনো কাজের লোক মারফত তো কাজটা করা সম্ভব?
সবাই বিশ্বস্ত, এই দুষ্কর্ম করে চাকরি খোয়ানোর সাহস কারো হবে না।
মেয়ের ঘরে কখনো কোনো চিঠি দেখেছেন?
না, ওর ঘরে আমি যাই না, আমার স্ত্রীও চান না যে আমি যাই। আমার মেয়েকে আমি চিনি, যদি আমি ওর ঘরে গিয়ে জিনিসপত্র ঘাঁটতে শুরু করি তাহলে ভয়াবহ কিছু একটা ঘটবে। তবে আমার স্ত্রী ওর ঘরে মাঝে মধ্যেই যায়, কিন্তু ও খুব অ্যালার্ট নয়, মেয়ে লেখাপড়া করছে না চিঠি লিখছে সেটা ওর পক্ষে ধরতে পারা কঠিন।
মনে মনে বললাম বাঁচোয়া।
তা স্যার আপনি আমার কি সাহায্য চান?
আসলে আমি চাই আপনি বার করুন কিভাবে এই চিঠি চালাচালি চলছে, কাকে ও চিঠি লিখছে, কে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, মোটমাট পুরো রহস্যের উদ্ঘাটন, তারপর তাদের সিধে করার ভার আমার।
আমি একটু কনফিউজড স্যার, আপনার মেয়ে তো স্বীকারই করেছেন উনি অজয়বাবুকে চিঠি লিখছেন।
আমি শিওর নই, হয়তো আমাকে রাগানোর জন্য কথাটা বলেছে, অথবা ভাঁওতা দিয়েছে যাতে আসল লোককে না খুঁজে শুধু অজয়ের উপর নজর রাখি।
এটা কেন মনে হচ্ছে স্যার?
কারণ চিঠির যে কপিটা আমি পেয়েছি তাতে অজয়ের উল্লেখ নেই।
আই সি। আপনি পুলিশকে খবর দিয়েছেন?
খেপেছেন? ওরা কিছু জানা মানেই মিডিয়া জানবে, এটা তো ওদের কাছে একটা মুখরোচক কাহিনী।
আপনি যে চিঠিটা পেয়েছেন স্যার, আর সেই সঙ্গে আপনার মেয়ের চিঠির কপিটা কি আমি দেখতে পারি?
নিশ্চয়ই পারেন, কিন্তু মুশকিল হলো দুটোর কোনোটাই আমি খুঁজে পাচ্ছি না। অসাবধানে কোথাও রেখেছি, কিন্তু ঠিক কোথায় মনে করতে পারছি না। তবে আপনাকে যা বললাম তার বেশি কিছু চিঠিতে ছিল না, স্রেফ দু লাইনের চিঠি, আর মেয়ের চিঠিটাও অর্ডিনারি প্রেমপত্র। দেখুন নেগেনবাবু, পারিশ্রমিকের জন্য আপনি ভাববেন না, কেমন? আপনি এখন আমেরিকায় গোয়েন্দাগিরি করেন আমি জানি, এখানেও আপনার প্রাপ্তি বেশি বই কম হবে না, ডলারের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা আমার আছে।
তাহা বুঝতে পারছি স্যার, কিন্তু আমি এখানে অল্প কদিনই আছি, ও তাছাড়া অন্য কিছু কাজও আছে, একটু ভেবে দেখি স্যার।
তা টাকার অঙ্ক কত হলে আপনি ভাবা বন্ধ করবেন? আমার বংশ মর্যাদা নিয়ে প্রশ্ন, আর সময়ও আমার হাতে বেশি নেই।
ভদ্রলোকের ঔদ্ধত্য আমার আর ভালো লাগছিল না, প্রমোদ তো একেবারে খেপেই গেল।
আপনার মেয়ে যাকে ভালোবাসে তাকে বিয়ে করলে আপনার সম্মান কেন নষ্ট হবে? আর টাকার জোরে সত্যিটা লুকিয়ে অন্য জায়গায় মেয়ের বিয়ে দিলে আপনার সম্মানহানি হবে না?
শুভঙ্কর বাবু বোধহয় এরকম কিছু শুনতে হবে সেটা কল্পনাও করেননি। ওর মুখটা একেবারে লাল হয়ে গেল।
কি বলছেন আপনি?
খুব সহজ কথাই বলছি, টাকা দিয়ে আমাদের কিনে যদি কাজ হাসিল করতে চান তাহলে ভুল জায়গায় এসেছেন, একেনবাবুকে আপনি চেনেন না।
তার মানে কাজটা আপনি নেবেন না?
হ্যাঁ, ওই যে বললাম, একটু ভেবে দেখি স্যার। প্রমথবাবুকে আমি শ্রদ্ধা করি, ওর সঙ্গে আলোচনা না করে আমি কথা দিতে পারছি না।
কিছুক্ষণ সেলিং ফ্যানটার দিকে তাকিয়ে বোধহয় নিজের রাগটা সামলাবার চেষ্টা করলেন শুভঙ্কর বাবু।
কবে আপনার ডিসিশন জানাবেন?
কাল সকালেই স্যার, যদি আপনি সময়টুকু দেন।
বেশ।
দায় সারা একটা নমস্কার করে শুভঙ্কর বাবু চলে গেলেন। চা ঠান্ডা হয়ে গেল, মুখও দিলেন না তাতে।
বেশ টু পাইস আসছিল একেনবাবুর, কেন বাগড়া দিতে গেলি? এই চুপ কর তো, পয়সা দিয়ে লোকটা পৃথিবী কিনতে চায়। প্রেমের মূল্য যারা দিতে জানে না তাদের আমি মানুষ বলে মনে করি না। তাছাড়া এভাবে ছুঁচো মেরে হাত গন্ধ না করে একেনবাবুর উচিত ডায়েরি চুরির ব্যাপারটা নিয়ে তদন্ত করা।
আইসি, সেই জন্যই পয়সার কাজটা না নিয়ে বিনি পয়সার কাজটা করুন সেটাই তুই চাস, তাই তো?
ইন্টারেস্টিং স্যার, খুবই ইন্টারেস্টিং।
তা কি ইন্টারেস্টিং শুনি?
এই চিঠি চালাচালির ব্যাপারটা। এই রকম খবরদারির মধ্যে চিঠি চাপাটি চালিয়ে যাওয়া তো সহজ ব্যাপার নয়। না স্যার, শুভঙ্কর বাবুর মেয়ের এলেম আছে।
আমার কি মনে হয় জানেন, শুভঙ্কর বাবুর স্ত্রী মেয়ের এই চিঠি চালাচালির ব্যাপারটা জানেন এবং সমর্থনও করেন, এতে রহস্যের কিচ্ছু নেই। মেয়েটার প্রেমিক নিজেই প্রেমিকার বিয়ে বন্ধ করার জন্য শুভঙ্কর বাবুকে চিঠি দিয়েছেন। ব্ল্যাকমেইলিং এর ব্যাপারটা পুরোপুরি ফলস প্রিটেন্স।
হতে পারে স্যার, খুবই সম্ভব।
তবে অবাক লাগছে এই ভেবে যে ভদ্রমহিলা যখন জানেন মেয়ে একজনকে ভালোবাসে, তাহলে স্বামীকে অন্য জায়গায় বিয়ে দিতে বারণ করছেন না কেন? মেয়ে সুখী হোক সেটা তো সব মাই চায়।
ওই রকম একটা স্বামীকে বাধা দেবেন মহিলা? তুই কি পাগল হয়েছিস নাকি?
স্ত্রী চান না বলে ভদ্রলোক কিন্তু মেয়ের ঘরে যেতেও সাহস পান না, সেটা মনে রাখিস।
সেটা স্ত্রীর ভয়ে নয়, সুইসাইড প্রোন মেয়ের ভয়ে। কি বলেন একেনবাবু?
আপনি আর স্যার ভুল বলেন কবে।
থ্যাংক ইউ। আর বুঝলেন একেনবাবু, আমি মত পাল্টাচ্ছি, কাজটা আপনি নিয়েই নিন। মোটা রকমের পারিশ্রমিক নিয়ে খুঁজে বের করুন তো ওই প্রেমিকটা কে, তারপর সাইডে গিয়ে প্রেমিকাকে বলুন কিছুদিনের জন্য গা ঢাকা দিতে। কদিন বাদে মেয়েটা সাবালিকা হলে আমরাই না হয় উদ্যোগ করে ওদের বিয়ে দিয়ে দেব, দেখি বুড়ো বাপ আটকায় কি করে।
কিন্তু স্যার, উনি রেগে গিয়ে যদি ভয়ঙ্কর কিছু একটা
অনার কিলিং এর কথা ভাবছেন? এমনিতে পাপির সঙ্গে সহমত হই না, কিন্তু এটাও ভুল বলেনি। কলকাতায় অনার কিলিং এর মতো ভয়ানক কিছু ঘটবে না, বড়জোর খেপে গিয়ে শুভঙ্কর বাবু মেয়ের মুখদর্শন করবেন না, সম্পত্তি থেকে বঞ্চিত করবেন, তা করুন। প্রেমিকের মুখ তো মেয়ে দর্শন করতে পারবে, আর সম্পত্তি হারাবার ভয়ে প্রেমিক যদি পিছিয়ে যায় তাহলে সে বিয়ে না হওয়াই ভালো। মোদ্দা কথা, প্রেমের জয় হবে, আপনিও দু পয়সা ঘরে তুলবেন, বৌদিও খুশি হবেন।
তা হবেন।
পরদিন ভোরবেলায় শুভঙ্করবাবুকে কাজটা নেওয়ার খবর দিয়ে একেনবাবু অ্যাকশনে নামলেন। প্রথমে মিসেস কুণ্ডু মানে শুভঙ্করবাবুর স্ত্রীর সঙ্গে আমরা দেখা করলাম।
আসুন, মেয়ে কেনাকাটা করতে বেরিয়েছে তো ওর বাবার সঙ্গে, আমার একটু জ্বর জ্বর লাগছিল তাই আর। মেয়ের সঙ্গে বাবার একেবারেই বনে না, কথাবার্তাও বহুদিন বন্ধ। এর মধ্যে কদিন আগে লাইব্রেরি থেকে দুজনে ফেরার পর মেয়ে নিজেই বাবার ঘরে গিয়ে তুমুল ঝগড়া করে এসেছে, কারণটা ঠিক জানি না। তারপর আবার কথা বন্ধ। আসলে দুজনই ভীষণ একরোখা।
আরো কিছু কথা হলো। ওর কথা শুনে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল, মেয়ের জন্য যে সম্বন্ধ স্বামী করেছেন সেখানেই বিয়েটা ভালো ভালো হয়ে গেলে তিনি অত্যন্ত খুশি হবেন, কারণ পাত্র সত্যিই ভালো। পাত্র কত ভালো জানতে না পারলেও পাত্রী যে অপরূপা সেটা দেয়ালে টাঙানো ছবি থেকেই বুঝলাম। ফুলের উপমা বহু ব্যবহৃত হয়ে খেলো হয়ে গেছে, কিন্তু তবুও ছবিগুলো দেখলে সেটাই প্রথম মাথায় আসে। প্রেম প্রস্ফুটিত হওয়ার একেবারে উপযুক্ত বয়স, কোথায় তার সুযোগ দেওয়া হবে তা না গোয়েন্দা লাগিয়ে ধ্বংস করার চেষ্টা চলছে।
মেয়ের চিঠি চালাচালি অজয়ের সঙ্গেই কিনা সে নিয়ে আমার সন্দেহ আছে, যদিও মেয়ে তো তাই বলছে, বলেওছে। অজয়কে মাঝে মাঝে দেখেছি এর মধ্যে, লাইব্রেরিতে আসে বটে কিন্তু ডিস্টেন্স রেখে চলে, কখনোই ওকে কাছে আসতে বা মেয়ের সঙ্গে কথা বলতে দেখিনি। শুভঙ্করবাবুর ভাগ্নে সুবীরকে নিয়ে আমার একটা ভয়ও আছে, ওর সঙ্গে মেয়ে সব সময় হাসি ঠাট্টা গল্প গুজব করে। এতদিন এ নিয়ে চিন্তা করিনি, কিন্তু এখন মনে হচ্ছে আপন ভাই বোন তো ওরা নয়, মামা তো পিস্তুত ভাই বোনের মধ্যেও তো মাঝে সাথে ওই সম্পর্ক, মানে বুঝতেই পারছেন। এই আশঙ্কার কথা আমি শুভঙ্করকে বলিনি, পাছে আবার সে নিয়ে অশান্তি হয়।
সুবীরবাবু কি প্রায় বাড়িতে আসেন স্যার, মানে মানে ম্যাডাম?
হ্যাঁ, প্রায় প্রতিদিনই আসে। ওর ব্যবসার অনেক কিছুই সুবীর দেখছে কিনা?
তার মানে প্রতিদিনই সুবীরবাবুর সঙ্গে আপনার মেয়ের কথা হয় ম্যাডাম?
তা হয়।
আচ্ছা, আপনার মেয়ে যখন কলেজে যান তখন কি আপনি সবসময় ওর সঙ্গেই থাকেন?
তা থাকে।
ম্যাডাম, যখন প্রাইভেট ব্যাপার মানে বাথরুমে?
না, তখন একলাই যায়।
সেই সময় কি আর কোনো মেয়ে বাথরুমে যান?
তাকে দিয়ে চিঠি চালাচালি হয় কিনা ভাবছেন? না না না, সেটা আমি খেয়াল করেছি। অবশ্য আগে বাথরুমে গিয়ে কেউ যদি চিঠি রেখে আসে তবে সে কথা জানি না।
মেয়ের লেখা একটা চিঠি আপনি দেখেছেন জানি, কিন্তু ওটা ছাড়া অন্য কোনো চিঠি বা ওকে লেখা কোনো চিঠি কি আপনি দেখেছেন ম্যাডাম?
হুম হুম, দূর থেকে মেয়ে একবার দেখিয়েছে, কিন্তু বলেছে ওগুলোতে হাত দেওয়ার চেষ্টা করলে ও সুইসাইড করবে।
কেন দেখিয়েছেন বলে আপনার মনে হয়?
আসলে এটা ওর বাবাকে চ্যালেঞ্জ, বাবা যতই চেষ্টা করুক না কেন ওর এই চিঠি চালাচালি বন্ধ করতে পারবে না, চিঠিগুলো দেখিয়ে সেটাই ও প্রমাণ করছে।
চিঠিগুলো কি আপনি পড়েছেন ম্যাডাম?
আরে না 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 না, দূর থেকে দেখিয়েছে আমায়।
দূর থেকে যখন দেখেছেন ওগুলো তো বাজে কাগজও হতে পারে, তাই না ম্যাডাম?
মিথ্যে বলার পাত্রে আমার মেয়ে নয়, ও বলেছে ও নিয়মিত চিঠি পায় এবং চিঠি লেখেও।
আপনার কি মনে হয় ম্যাডাম, মানে কোত্থেকে চিঠিগুলো আসছে?
হয় কলেজ আর না হয় লাইব্রেরি, ওই দুটো জায়গাতেই তো নিয়মিত যায়।
গান শিখতেও তো যান?
হ্যাঁ যায়।
আপনার মেয়ে কি খুবই মানে বই পড়তে ভালোবাসেন ম্যাডাম?
আগে পড়তো না, আসলে এ বাড়িতে বই পড়ার বাতিক কারোরই নেই, ইদানিং দেখি নিয়মিত বই আনে।
কি এত পড়েন ম্যাডাম?
কে জানে, বইয়ের একটা লিস্ট বানিয়েছে, সেই লিস্ট মিলিয়ে দুটো করে বই নিয়ে আসে।
লিস্ট বানিয়ে ছেলেবেলায় আমাকেও বাবা জোর করে বই পড়িয়েছেন, নোবেল প্রাইজ পাওয়া লেখকদের বই, তাই খুব একটা আশ্চর্য হলাম না শুনে। একেনবাবু অবশ্য লিস্টটা দেখতে আগ্রহ দেখালেন। মিসেস কুণ্ডু একটু ইতস্তত করে মেয়ের ঘর থেকে লিস্টটা নিয়ে এলেন। লিস্টটা সত্যিই বেশ ইন্টারেস্টিং, কোনো বিখ্যাত লেখকের বই সেখানে নেই। যে বইগুলো আছে তার একটারও নাম আমি শুনেছি বলে মনে করতে পারলাম না। এরকম অখ্যাত লেখকদের বই পড়ার কারণটা অবশ্য মিসেস কুণ্ডু নিজে থেকেই বললেন।
মেয়ের খুব ইচ্ছে বইয়ের একটা প্রকাশনা খুলবে, অচেনা অজানা লেখকদের মধ্যে যাদের যাদের প্রতিভা আছে তাদের আবিষ্কার করার চেষ্টা করছে, এদের বই ছাপিয়েই শুরু হবে প্রকাশনার জয়যাত্রা। খুব একটা ব্রিলিয়েন্ট আইডিয়া যে তা নয়, আবার একেবারে যে বাজে তাও বলছি না। 17 বছর বয়স তো, এমন নানান স্বপ্ন থাকবে, কিন্তু মনে হয় না এ ব্যাপারে ওর বাবার খুব একটা সাহায্য পাবে বলে।
আমরা যখন উঠছি তখন শুভঙ্কর বাবুর ভাগ্নে সুবীর এসে হাজির। ভালোই হলো, ওর কাছ থেকেও যা খোঁজ নেওয়ার নেওয়া যাবে। সুবীর দেখলাম একেনবাবুর কথা শুভঙ্কর বাবুর কাছে ইতিমধ্যেই শুনেছে।
আচ্ছা স্যার, অজয়বাবু তো আপনার বন্ধু তাই না?
ছিল, এখন আর যোগাযোগ নেই।
কেন স্যার?
আসলে অজয় শ্রীময়ীর সঙ্গে একটু বাড়াবাড়ি করছিল দেখে মামা খেপে গিয়ে ওকে তাড়ান, তারপর আমাকেও বলেছেন যোগাযোগ না রাখতে, তাই আমি মামাকে এ নিয়ে আর চটাতে চাইনি।
শ্রীময়ী ম্যাডামের সঙ্গে কি অজয়বাবুর কোনো যোগাযোগ আছে?
যদি থেকেও থাকে আমি বলতে পারবো না।
আপনি কি জানেন স্যার আপনার মামা কেন আমাকে ডেকেছেন?
আগে হ্যাঁ, শ্রীময়ীর সঙ্গে কার চিঠি চালাচালি চলছে সেটা বার করবার জন্য।
কার সঙ্গে উনি চিঠিপত্র চালাচ্ছেন আপনার কোনো ধারণা আছে?
ধারণার সঙ্গে বাস্তবের কি সম্পর্ক?
তো শুনি না স্যার, মানে আপনার ধারণা কি?
মনে হয় অজয়ের সঙ্গে।
এটা কেন মনে হচ্ছে স্যার?
অজয়কে আমি চিনি, ও যদি কিছু করবে ঠিক করে তাও করেই ছাড়বে, কেউ আটকাতে পারবে না।
কিন্তু এটা তো একতরফা ব্যাপার নয়, এখানে শ্রীময়ী ম্যাডামও চিঠি লিখছেন।
শ্রীময়ীও খুব একরোখামে, এ ব্যাপারে অজয়ের সঙ্গে ওর খুব মিল রয়েছে।
তা এই অজয় এখন কি করেন স্যার?
অনেক কিছুই করে কানে আসে, কিন্তু ঠিক কি করে সত্যি আমি জানি না। দুঃখের কথা, হি ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আরে বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছিল। শুধু পড়াশোনাই নয়, ছেলেবেলা থেকেই গাছপালা মাটি জল ইত্যাদি নিয়ে যে কত এক্সপেরিমেন্ট করত, বাড়িতে ছোটখাটো ল্যাবরেটরি করেছিল বন্ধু বান্ধবদের টাকায়, আমিও কিছু টাকা দিয়েছিলাম, ভেবেছিলাম আরেকজন জগদীশ বসু হবে।
আপনি যে বললেন অনেক কিছুই করেন, সেগুলো কি স্যার?
দেখুন, এগুলো সত্যি কি মিথ্যে আমার পক্ষে জানা অসম্ভব, তবে শুনেছি নিতান্ত সাধারণ অবস্থা থেকে ও হঠাৎ বেশ কিছু টাকা হাতে পেয়েছে। মাঝে মধ্যেই নাকি হংকং ব্যাংকক এইসব জায়গায় যায়, কাশ্মীর আফগানিস্তানের মতো জায়গাতেও গিয়েছে। কেউ কেউ বলে ও নাকি একটা স্মাগলিং চক্রের সঙ্গে যুক্ত, টেররিস্ট লিঙ্কও আছে, উল্টো দিকে সিআই এর হয়ে কাজ করছে সেটাও শুনেছি।
দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান, আপনি না একটু আগে বললেন ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাহলে এগুলো জানলেন কি করে?
কি আশ্চর্য, আরে আমাদের কমন ফ্রেন্ডস তো আছে।
ও হ্যাঁ বুঝলাম স্যার। আরেকটা কথা, এবারিতে আপনার সঙ্গেই শ্রীময়ী ম্যাডামের সবচেয়ে বেশি যোগাযোগ তাই তো? আপনাকে কি উনি কিছু বলেছেন ওর চিঠিপত্রের ব্যাপারে?
কিচ্ছু না, বরঞ্চ না বলে আমাকে বাঁচিয়েছে ও।
কেন স্যার?
বললে মামাকে বলতে হতো, নইলে আমি জেনেও কিছু জানাইনি বলে আমার সর্বনাশ করতেন, আর বললে শ্রীময়ী সর্বনাশ হতো।
এটা মন্দ বলেননি স্যার। আচ্ছা, অজয়বাবুর ঠিকানাটা আপনার জানা আছে তো?
ও থাকে ডোভার লেনে, ঠিকানাটা বলতে পারবো না কিন্তু বাড়ির ডিরেকশনটা দিতে পারি।
বেশ বেশ, তাই দিন স্যার।
সুবীর একটা কাগজে এঁকে বুঝিয়ে দিল কোথায় যেতে হবে, গড়িয়াহাট রোড থেকে ঢুকে কটা বাড়ি পরে পড়বে সেটাও বলে দিল, সুতরাং বাড়ি খুঁজে পেতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই।
যাওয়ার আগে একটা ফোন করে যাবেন, নইলে ওর দেখা পাওয়া কঠিন।
ফোন নাম্বার আপনার কাছে আছে?
সুবীর ওই কাগজেই নাম্বারটা লিখে দিল।
আর একটা কথা স্যার, আর কাউকে কি আপনি সন্দেহ করেন যার সঙ্গে শ্রীময়ী ম্যাডামের বন্ধুত্ব থাকতে পারে?
না, আর কাউকে মনে আসছে না।
আচ্ছা, আপনার সঙ্গে শ্রীময়ী ম্যাডামের সম্পর্কটা এখন কিরকম?
হোয়াট ডু ইউ মিন? ও আমার বোন।
আরে না স্যার, ওর সঙ্গে শুভঙ্কর বাবুর তো কোনো বাক্যালাপ নেই, আর আপনি শুভঙ্কর বাবুর প্রিয় ভাগ্নে, তার কোনো এফেক্ট? তাই প্রশ্নটা করলাম। এনিওয়ে থ্যাংক ইউ স্যার।
আমরা শুভঙ্কর বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম।
চোরের মন বোঁচকার দিকে। যেই জিজ্ঞেস করলেন শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের কথা, কেমন ঝাঁঝিয়ে উঠল দেখলেন?
তাই তো দেখলাম স্যার।
মিসেস কুণ্ডু হয়তো ঠিকই সন্দেহ করেছেন, হয়তো অজয়কে দাঁড় করানো হয়েছে একটা ফলস টার্গেট হিসাবে। এটা সুবীর আর শ্রীময়ীর জয়েন্ট প্ল্যান।
কথাটা খুব ভুল বলিসনি ফ্র্যাঙ্কলি, মেয়েটাকে যা দেখতে, কে না প্রেমে পড়তে চাইবে বলতো? তবে বিয়ে করতে পারবে না, রিলেশনশিপটা নিষিদ্ধ সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে।
হু কেয়ার্স,
হিন্দু ম্যারেজ অ্যাক্ট কেয়ার্স? আইন বলে তো একটা ব্যাপার আছে নাকি?
আপনি কি বলেন একেন বাবু?
আমি একটু কনফিউজড স্যার।
কেন?
প্রশ্নের কোনো উত্তর দিলেন না উনি। টিপিক্যাল একেন বাবু, মাঝে মাঝে বকবক করে কানের পোকা বার করে দেন, আবার মাঝে মাঝে একেবারে মৌনব্রত নিয়ে ফেলেন। একেন বাবুর বাড়িতে পৌঁছলাম আমরা।
বৌদি, চা হবে?
হবে ভাই, কিন্তু কাজ হলো।
আপনার কর্তাকে জিজ্ঞেস করুন, তিনিই তো গোয়েন্দা।
খুবই কনফিউজিং।
তোমার তো সবকিছুই কনফিউজিং।
মিনু বৌদি চায়ের তদারকি করতে গেলেন। আচ্ছা, কি কনফিউজিং বলুন তো এই সুবীর আর শ্রীময়ীর ব্যাপারটা?
আমি ভাবছি স্যার শুভঙ্কর বাবুর কথা।
ওতে কনফিউশনের কি আছে?
না, ভাবছিলাম যে আজকালকার ছেলেমেয়েরা তো খুচখাচ প্রেম ভালোই করে, কিন্তু তাতে কি বিয়ে ভেস্তে যায়? মানে যদি সিরিয়াস কিছু না হয়। শুভঙ্কর বাবু তো সোজাসুজি পাত্রপক্ষকে বলতেই পারতেন, মেয়েরা একজনের সঙ্গে ভাবছিল, কিন্তু এখন আর তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। এ নিয়ে এত টেনশন কেন?
এক্স্যাক্টলি, নেগোসিয়েটেড ম্যারেজের যাদের জিওগ্রাফি ভালো তাদের হিস্ট্রি জানতে গেলেই মুশকিল, আর যাদের হিস্ট্রি ভালো তাদের জিওগ্রাফি দেখলে পাত্রপক্ষের পছন্দ হবে না।
তুই অত্যন্ত ডিসরেসপেক্টফুলি কথা বলিস মেয়েদের ব্যাপারে, দিনকে দিন একটা মিসোজিনিস তৈরি হচ্ছিস।
ডিসরেসপেক্টের কি দেখলি? আমি বলছি বাস্তব সত্য, তুই একটা বাজে দেখতে মেয়েকে বিয়ে করবি না বেবকে বিয়ে করবি?
হ্যাঁ হ্যাঁ, আর পুরুষরা তো সব কন্দর্প কান্তি, তাদের সবার জন্য এক একটা অপ্সরার প্রয়োজন কি না? শোন, মানুষের মনটা কেমন সেটাই আসল, হ্যাঁ, বাকি সব কিছু বাহ্যিক।
গুড, কিন্তু এও তো সত্যি, আজ সব জেনেও তোর সঙ্গে যদি শ্রীময়ীর বিয়ের কথা ওঠে, তুই ওর মনটা পরীক্ষা করার আগেই ঊর্ধ্বশ্বাসে ছুটবি বিয়ের পিঁড়িতে বসার জন্য।
এ তুই থামবি, মেয়েটা আমার হাঁটুর বৈশি।
বাপির সঙ্গে তর্ক করে আমি সময় নষ্ট করব না। আপনি বলুন একেন বাবু, শুভঙ্কর বাবুর এত টেনশনের কারণটা কি?
ইতিমধ্যে চা এসে গেল।
আই হ্যাভ নো ক্লু স্যার।
পরদিন একেনবাবুর বাড়িতে গিয়ে শুনলাম উনি অজয়কে ফোনে ধরতে পেরেছেন। অজয় খুব ব্যস্ত, বাড়িতে দেখা হবে না, তবে সন্ধ্যায় অগ্রগামী লাইব্রেরিতে কিছুক্ষণের জন্য আসবে, সেখানে আমাদের মিনিট দশ পনেরো সময় দিতে পারে। একেনবাবু দেখলাম অগ্রগামী লাইব্রেরির ওপরে একটু চটা।
যাই বলুন স্যার, যাচ্ছে তাই সার্ভিস লাইব্রেরিটার। নিউ ইয়র্কের কমিউনিটি লাইব্রেরিগুলোতে গিয়ে এদের ট্রেনিং নেওয়া উচিত।
কেন বলুন তো, কি ব্যাপার?
আর বলবেন না স্যার, ফ্যামিলির লাইব্রেরি কার্ড হারিয়ে যাওয়ায় নতুন কার্ড করাতে কয়েকদিন আগে আমি ফ্যামিলিকে নিয়ে লাইব্রেরি গিয়েছিলাম। আধ ঘন্টা লাগলো কার্ড বানাতে, বেশ কিছু ফেরত দেওয়া বই একটা টেবিলে জমা করা ছিল। ফ্যামিলির পছন্দের একটা বই ওখানে দেখতে পেয়ে চাইতেই ডেস্ক লাইব্রেরিয়ান বললেন কার্ড না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ বইয়ের কার্ড আর মেম্বারশিপ কার্ড একসঙ্গে ক্লিপ করে জমা রেখে বই ইস্যু করা হয়। আমি বললাম আধ ঘন্টা বাদেই তো কার্ড পেয়ে যাবেন, কিন্তু কে শোনে? তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার যদি দুটো বই চাই? কার্ড তো একটাই। উনি জানালেন তাহলে দুটো কার্ড লাগবে, যতগুলো বই একসঙ্গে নেওয়া হবে ততগুলো কার্ড করাতে হবে। কিরকম শেখালে নিয়ম বলুন তো স্যার। স্থির করলাম সুযোগ পেলে কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে কথা বলব। তিনটে বই নিতে চাইলে তিনটে কার্ড বানানো ঝক্কির কোনো মানে হয় বলুন তো স্যার। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্ড আসার অপেক্ষা করছি, হঠাৎ এক সুন্দরী মেয়ে এসে টেবিলে রাখা আর একটা বই চাইতেই কার্ড না নিয়েই লাইব্রেরিয়ান বইটা ইস্যু করে দিলেন। আমি তা নিয়ে প্রশ্ন তুলতেই লাইব্রেরিয়ান বললেন, কার্ডটা নাকি ওর গাড়িতে আছে, ড্রাইভার এক্ষুনি এসে দিয়ে যাবে। পরে জানতে পারলাম মেয়েটা লাইব্রেরির এক ট্রাস্টির মেয়ে।
ওগুলো বাজে কথা, সুন্দর মুখের জয় সর্বত্র। আপনি যদি 18-19 বছরের তন্নী হতেন আপনিও বইটা পেতেন, হুমদো মোটা লোক হলেও পেতেন, তবে কিনা ডেস্ক লাইব্রেরিয়ানের হাতে 100 টাকা ধরিয়ে দিতে হতো। আপনার তো জানা উচিত পুলিশে চাকরি করতেন এতদিন, দেশটা তো এভাবেই চলে।
জানি স্যার, ভেরি ব্যাড।
আপনার কিন্তু মেয়েটাকে কনফ্রন্ট করা উচিত ছিল, বাবার সুবাদে এইরকম অ্যাডভান্টেজ নেবে কেন?
সেটা মন্দ বলেননি স্যার, এবার যখন দেখা হবে সেই প্রশ্নটাই করব।
মানে?
মানে স্যার, মেয়েটি শ্রীময়ী ম্যাডাম, কাল ছবি দেখেই চিনতে পারলাম।
সন্ধ্যা 6:30 অজয় যেতে বলেছিল, আমরা তার কিছুক্ষণ আগে গিয়েই পৌঁছালাম। মোবাইলে ফোন করার কয়েক মিনিটের মধ্যেই একজন সুবেশ যুবক অজয় বলে নিজের পরিচয় দিল।
নমস্কার, আমি অজয়। শুভঙ্করবাবু আপনাকে অ্যাপয়েন্ট করেছেন কে তার মেয়েকে চিঠি লিখছে আর কে তাকে ভয় দেখাচ্ছে বার করতে, তাই তো?
অনেকটা তাই স্যার।
চিঠি আমিই লিখেছি, তবে ভয় আমি দেখাচ্ছি না, কারণ তার কোনো প্রয়োজন আমার নেই। শ্রীময়ীকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়েও করব। শ্রীময়ীর বাবা আপনার মতো 100 গোয়েন্দা দিয়েও সেটা আটকাতে পারবেন না।
কিন্তু স্যার, উনি যদি বিয়ে না দেন?
ওকে বিয়ে দিতে হবে কেন? শ্রীময়ী যেদিন 18 বছরে পা দেবে সেদিনই আমরা বিয়ের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করব। শুভঙ্কর কুণ্ডু সেটা ঠেকাতে পারবেন?
কিন্তু স্যার, উনি তো ওর সম্বন্ধ অন্য জায়গায় করেছেন।
সে বিয়ে হবে না, কারণ শুভঙ্কর বাবুর মারণাস্ত্র আমার হাতে আছে।
কি স্যার সেটা?
সেটা আপনাকে কেন বলবো?
কথাটা শেষ করতে না করতেই অজয়ের ফোন বাজল।
হ্যাঁ, আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি।
হাত তুলে আমাদের বাই বলে দ্রুত বেরিয়ে গেল অজয়। অবশ্য আমরা অত দ্রুত বেরোতে পারলাম না, আমার সঙ্গে একটা ব্যাগ ছিল, সেটা খুলে সিকিউরিটিকে দেখাতে হবে। আমার আগে জনা দুই লোক ছিল, তারা আবার অনেক বই নিয়ে যাচ্ছে, সেগুলো ইস্যু করা হয়েছে কিনা দেখতেও একটু সময় লাগল। তবে সবার জন্য এক নিয়ম নয় যে হেড লাইব্রেরিয়ান সেদিন বললেন যে সমস্ত কর্মচারীদের ব্যাগ চেক করা হয়, উনি নিজেই আমার সামনে একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন, সিকিউরিটি কু শব্দটাও করল না। এর মধ্যে একদিন শুভঙ্কর বাবু এলেন, কেসটা এতটুকু এগোয়নি দেখে মনে হল বেশ ক্ষুণ্ণ হয়েছেন।
আপনার কত খরচ হয়েছে?
বিশেষ কিছুই নয় স্যার।
তাও এই চেকটা রাখুন, ভেবেছিলাম ব্যাপারটার একটা কিনারা করে ফেলবেন, কিন্তু কিছুই পারলেন না। মেয়ের বিয়ের বন্দোবস্ত করছি, অথচ কি ঘটতে চলেছে আমি জানি না।
আমরা সবাই চুপ। চেকে দেখলাম অ্যামাউন্ট লেখা 10,000 টাকার।
আমাদের বনেদি পরিবার, আমার বাবা ও জ্যাঠা এখনো বেঁচে, শেষে অঘটন ঘটলে তার পরিণতি কি হবে সেটা আপনারা কতটা বোঝেন আমি জানি না।
আমরা আপ্রাণ চেষ্টা করছি স্যার।
বহু পড়াশোনা করে ফেল করলেও সেটা ফেলই।
ভদ্রলোক উঠে পড়লেন। ভদ্রলোক বোধহয় জবাব দিয়ে গেলেন।
বোধহয় কথাটা আর জুড়ছিস কেন, সোজা ফুটিয়ে দিয়ে গেলেন। তখনই আমি বলেছিলাম এসব ফালতু কাজ না নিতে।
এর মধ্যে আমি আর প্রমথ দুদিনের জন্য শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলাম, ফিরে এসে শুনলাম মস্ত সুখবর, মীনু বৌদি অবশেষে আমেরিকা যেতে রাজি হয়েছেন। একেনবাবু খুশিতে ডগমগ।
বুঝলেন স্যার, ফ্যামিলিকে শেষ পর্যন্ত রাজি করাতে পারবো ভাবিনি। এবার আমেরিকাতে গিয়ে কোনো দুর্ভাবনা থাকবে না। ফ্যামিলি দূরে থাকলে স্যার বুঝতেই তো পাচ্ছেন, একটা টেনশন।
আপনিও টেনশন মুক্ত, আমরাও।
কেন স্যার?
এতদিন আপনার হ্যাপা সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠেছিলাম, এখন আপনিও বৌদিকে নিয়ে নিরিবিলিতে থাকবেন, আমরাও ঝাড়া হাত পা।
কেন স্যার, আমি কি এতই জ্বালিয়েছি আপনাদের?
প্রমথর কথা ছাড়ুন না, ওখানে গিয়ে আপনাদের জন্য কাছাকাছি একটা জায়গা দেখতে হবে।
বাপি কাছাকাছি কেন বলছে জানেন তো? যাতে বৌদির হাতের রান্না যখন তখন গিয়ে খেয়ে আসতে পারে।
কি আশ্চর্য স্যার, ফ্যামিলি ওখানে থাকলে আপনারা অন্য কোথাও হাবি জাবি খাবেন, এটা হয় নাকি?
এই কেন মশাই, আমি কি বাজে রাঁধি?
না 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 না, তা নয় স্যার, ফ্যামিলি খুশি হবে আপনারা খেলে, আপনাদের খুব পছন্দ করে ও।
কথাটা মিথ্যে নয়, মিনু বৌদি একজন গ্র্যান্ড বৌদি, এত যত্ন করেন আমাদের দুজনকে, মনে হয় যেন আমরা ওর আপন ভাই। আদরের তাড়নায় তো প্রমথ একদিন বলেই ফেলল,
আপনি বড় বাড়াবাড়ি করেন বৌদি।
কি যে বলেন ভাই, ওকে তো আমি চিনি, আপনারা দুজন ওখানে না থাকলে কোথায় খেত কি করত ভাবতেও ভয় করে। উনি কি বলেছেন জানেন?
কি?
বাবি বাবুর বউ খোঁজার জন্য নাকি আমাকে চেষ্টা করতে হবে।
রক্ষা করুন বৌদি, ওইটি করবেন না, দেশে আসাই এক প্রকার ছেড়ে দিয়েছিলাম মায়ের এই বিয়ের তাগিদের জন্য, এখন ওখানে গিয়ে যদি আপনার তাগাদা শুনতে হয় তাহলে এবার তো নির্ঘাত ইউরোপে কোথাও চাকরি দেখতে হবে। তবে হ্যাঁ, প্রমথ আর ফ্রান্সেসকার বিয়েটা মনে হয় আপনাকেই ওখানে দিতে হবে।
চুপ কর শালা, সরি বৌদি, বাপিটা এত ইডিয়েটের মতো কথা বলে না, মাথা ঠান্ডা রাখা কঠিন হয়ে যায়।
থাক ভাই, বৌদির কাছে আর অত লজ্জা পেতে হবে না।
একটু পাওয়া ভালো বৌদি জানেন তো, তাতে মুখটা যদি একটু শুদ্ধ হয় ওর। ভাগ্যিস ফ্রান্সেসকা বাংলা জানে না, নইলে আউটরাইট ওকে রিজেক্ট করতো
না, কারণ গালাগালিগুলো আমি তোকেই দিই, আর ট্রুলি ডিজার্ভিং ক্যান্ডিডেট। চাস তো খিস্তিগুলো ট্রান্সলেট করে দিস, তারপর দেখিস কি রিয়াকশন হয়।
মাফ কর ভাই, ওগুলো আনট্রান্সলেটেবল। একেন বাবু কদিন পর একটা মোক্ষম খবর দিলেন।
স্যার, শুভঙ্কর বাবু শেষ পর্যন্ত মেয়ের ব্যাপারে হাল ছেড়ে দিয়েছেন, অজয়ের সঙ্গেই শ্রীময়ীর বিয়ে দিচ্ছেন তিনি।
সে কি তা হঠাৎই অ্যাবাউট টার্নের কারণ?
এটা আমিও ঠিক জানি না, যদিও আমি আজ করতে পারছিলাম যে পাত্রপক্ষর কাছে অপমানিত হওয়ার মানসিকতা ওর ছিল না। সংসারে কিছু কিছু লোক আছে স্যার, যারা জীবনে কারুর কাছে খোঁটা খেতে রাজি নয়, তারা যা করবে যা ভাববে সেটাই চূড়ান্ত শেষ কথা। তিনি নিজেই সম্বন্ধ ভেঙে অজয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন মাথা উঁচু করে, নিশ্চয়ই সম্বন্ধ ভেঙে দেওয়ার একটা কারণও জানিয়েছেন পাত্রপক্ষকে। সুবীর ফোন করেছিল একদিন, তার কাছেই শুনলাম ব্যাপারটা।
চেকটা ক্যাশ করেছেন তো? তাড়াতাড়ি করুন, নইলে ওটা হয়তো স্টপ পেমেন্ট করে দেবেন, সবকিছু যখন মিটেই গেছে।
আমাদের আমেরিকা যাওয়ার দিন ঘনিয়ে আসছে, এর মধ্যে একদিন সকালে একেনবাবুর বাড়িতে বসে গল্প করছি, প্রমথ এল, হাতে একটা বই, টেররিস্ট অ্যান্ড কেমিক্যাল ওয়ারফেয়ার। আমি ওর কাছ থেকে বইটা নিয়ে পাতা উল্টোতে লাগলাম। তোর হলোটা কি বলতো, এইসব পড়ছিস হঠাৎ?
হাতে নিয়ে ঘুরছি, পড়ছি না তো।
তা হাতে নিয়েই বা ঘুরছিস কেন?
আর বলিস না, আমার মেশো গতকাল জোর করে হাতে ধরিয়ে দিল, এই দুর্দান্ত বই নাকি সকলের পড়া উচিত, না বলতে পারলাম না, আজ গিয়ে ফেরত দেব।
না পড়ি
কেন, তাতে কি হয়েছে? মেশো তো আর পরীক্ষা নিতে যাচ্ছে না।
তুই খুব ডিসঅনেস্ট হয়ে যাচ্ছিস দিন দিন।
এই চুপ কর তো, জ্ঞান দিস না। ও ভালো কথা, অগ্রগামী লাইব্রেরির সেই ডেস্ক লাইব্রেরিয়ান মারা গেছেন, শুনেছিস?
তাই, তুই কি করে জানলি?
গতকাল মেশোর বাড়িতেই শুনলাম, মাস্তুতো ভাই খুব নাটক ফাটক করে, ওদের দলের সঙ্গেই ওই লাইব্রেরিয়ান অভিনয় করতেন, দুর্দান্ত অ্যাক্টর নাকি, হঠাৎ করে অসুস্থ হয়ে কয়েকদিনের মধ্যেই গন।
কিসে মারা গেলেন স্যার, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় নাকি?
একেনবাবুর আবার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় দারুণ ভয়, খুঁজে খুঁজে পত্রিকায় দেখেন কজনের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে।
তা বলতে পারবো না, তবে জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, রক্তবমি, এইসব নাকি উপসর্গ ছিল, সম্ভবত হার্ট অ্যাটাক।
অসম্ভব নয়, তবে হার্ট অ্যাটাকে কি রক্তবমি হয়?
নির্ঘাত ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া স্যার, আমিও লাইব্রেরিতে গেছি, বেশ কয়েকটা মশা ছিল স্যার ওখানে, আমাদের না হলে মাছি,
ছাড়ুন তো মশাই, অত ভয় থাকলে নিউ ইয়র্কে গিয়ে বসে থাকুন।
তো হেকেন বাবু, শুভঙ্কর বাবু কি মেয়ের বিয়েতে আপনাকে নেমন্তন্ন করবেন বলে মনে হয়?
কে জানে স্যার, তবে না করলেই বাঁচি।
কেন মশাই, গিফট কিনতে হবে বলে?
কি যে বলেন স্যার।
ঠিকই বলি, আপনার মাথা যে কোন দিকে যায় সেটা আমার জানা আছে, তবে চিন্তার কি আছে? সস্তার গিফট দেবেন আর পেট পুড়ে খাবেন, পয়সা দিব্যি উসুল হবে।
আপনি না স্যার, সত্যি।
ঠিক আছে, আর জ্বালাবো না। আর ফ্র্যাঙ্কলি, এই নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। শুভঙ্কর বাবু দু সপ্তাহের জন্য ইংল্যান্ড না কোথায় জানি গেছেন, তিনি ফিরলে তারপর বিয়ের আয়োজন হবে, তার আগেই আমরা নিউ ইয়র্কে।
তুই এত কথা জানলি কি করে?
অজয়ের কাছে শুনলাম। মেশোর বাড়ি থেকে ফেরার পথে চানাচুর কিনতে উজ্জ্বলায় থেমেছিলাম, বিশাল লাইন, সেখানেই অজয়ের সঙ্গে দেখা। অবাকই হলাম আমাকে চিনতে পেরেছে বলে। একেন বাবুর কথা জিজ্ঞেস করলো, বলল মনে হচ্ছে আপনার গোয়েন্দা বন্ধু আমাদের বিয়েটা আটকাতে পারলেন না। তখনই শুভঙ্কর বাবুর বাইরে যাওয়ার খবরটা বলল।
দেখুন একেন বাবু, কাজটা করে তেমন পয়সাও পেলেন না, আর শুধু শুধু দুর্নামও কুড়িয়ে গেলেন।
তাই তো দেখছি স্যার।
টেবিল থেকে পত্রিকাটা তুলে তাতে একটু চোখ বুলিয়েই হঠাৎ একেনবাবু একটা আর্তনাদ করলেন।
সর্বনাশ স্যার!
কি হলো মশাই?
দেখেছেন পত্রিকার খবর?
কি?
অগ্রগামী লাইব্রেরির আরো দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, জ্বর, শ্বাসকষ্ট, রক্তবমি, ঠিক ওই লাইব্রেরিয়ান ভদ্রলোকের মতো। আমি বলছি স্যার, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ছাড়া এটা আর কিছুই হতে পারে না। আই এম ইন ডিপ ট্রাবল স্যার।
আপনি তো আচ্ছা পাগল। গন্ডায় গন্ডায় লাইব্রেরিতে লোক প্রতিদিন যাচ্ছে, কারো কিছু হচ্ছে না, শুধু আপনারই হবে?
হবে স্যার, হবে। আমার ভীষণ ছোঁয়াচে রোগ হয়।
এমন সময় একটা গাড়ি বাড়ির সামনে এসে থামল। গাড়ি থেকে নামল সুবীর। ঘরে ঢুকে একেনবাবুর হাতে একটা খাম এগিয়ে দিল।
মামা একটু আগে এয়ারপোর্টে চলে গেলেন, গাড়িতে ওঠার সময় ওর মনে হলো যে আপনার পুরো ফিটা দেওয়া হয়নি, তাই ভাগ্নের উপর দায়িত্ব দিয়ে গেছেন।
পুরো ফি? আমি তো কিছুই করলাম না স্যার।
সেটা আপনি মামা ফিরে এলে বলবেন, এখন এটা ধরুন।
খামটা একেনবাবুর হাতে প্রায় জোর করেই গছিয়ে দিল সুবীর। খামটা টেবিলে রাখলেন একেনবাবু।
কোথায় যাচ্ছেন উনি স্যার?
লন্ডনে, তারপর বোধ হয় প্যারিসও যাবেন। মামার ডিসিশন সব সময় লাস্ট মোমেন্টে। যাই হোক, গুনে নিন, 10,000 টাকা থাকার কথা।
স্যার আমি কিন্তু এটা নিতে পারবো না, মানে নেওয়া উচিত না, মানে আগে 10,000 দিয়ে গেছেন, এখন আবার 10,000, কিছু করারই তো সুযোগ পেলাম না।
সুযোগ পাবেন কি করে মামা মত পাল্টালে? ধরে নিন এটা ওর মত পাল্টাবার খেসারত, তবে ভালোই করেছেন মত পাল্টেছেন, অন্য জায়গায় বিয়ে হলে বোনটা অসুখী হতো।
মতটা পাল্টালেন কেন স্যার?
আগে তা তো বলতে পারবো না, অজয়কে জিজ্ঞেস করুন, তবে এলেম আছে ছেলেটার।
আচ্ছা বিয়েটা কবে হচ্ছে স্যার?
ডেট এখনো ঠিক হয়নি, মামা ফিরলে ফাইনালাইজড হবে, মনে হয় জানুয়ারির শেষেই হবে।
ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা একটু চা বলি স্যার?
না না থ্যাংক ইউ, আমায় এক্ষুনি বেরোতে হবে শ্রীময়কে নিয়ে, ড্রাইভার হঠাৎ ছুটি নিয়েছে।
ভালো কথা স্যার, আমরা একটু আগে আলোচনা করছিলাম অগ্রগামী লাইব্রেরিতে বেশ কয়েকজনের অসুস্থ হওয়া নিয়ে, শ্রীময়ী ম্যাডামকে কদিন অন্তত ওখানে না যেতে বলবেন, মানে যদি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় তাহলে কখন যে কি হয়ে যায়।
তাই নাকি, জানতাম না তো।
আজকের পেপারে প্রকাশিত খবর স্যার।
ঠিক আছে বলে দেবখন, লাকিলি ও বেশ কয়েকদিন লাইব্রেরিতেও যায়নি।
যাক তাহলে তো চমৎকার। আরেকটা প্রশ্ন স্যার, ওই অগ্রগামী লাইব্রেরির একজন ট্রাস্টি তো আপনার মামা, তাই না? আর কজন ট্রাস্টি আছেন?
আরো দুজন, কেন বলুন তো?
লাইব্রেরি সিস্টেমের একটু ইম্প্রুভমেন্ট নিয়ে আলোচনা করতাম। এই যে স্যার, এক একটা বইয়ের জন্য এক একটা কার্ড করা। যাকে স্যার, ওদের সঙ্গে দেখা হলে ব্যাপারটা বুঝিয়ে বলবো। ওই দুজন ট্রাস্টির নাম আপনি কি জানেন?
অন্য দুজন নামেই ট্রাস্টি, একজন বিকাশ দত্ত, হাঁটুর ব্যথায় শয্যাশয়ী, কানেও শোনেন না, মাঝে মাঝে মামার জন্য ওকে দিয়ে ট্রাস্টের কোনো কাগজে সই করাতে যা ঝামেলা হয়, বাপরে বাপ। উফ। আরেকজন সুরঞ্জন মিত্র, এখন মুম্বাইতে থাকেন, কালে ভদ্রে কলকাতায় আসেন।
তাহলে তো এবার আলোচনাটা হবে না স্যার।
আপনি হেড লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বলতে পারেন, উনি প্রায় চালান লাইব্রেরিটা।
ও আচ্ছা, বেশ তাই বলবো, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা আজ চলি।
হ্যাঁ হ্যাঁ আসুন স্যার।
কি অসুখ হয়েছে কিছু না জেনে খামোখা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ভয় দেখালেন কেন বলুন তো? সিমটমগুলো তো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নয়।
কেন স্যার?
এই যে রক্তবমি, জ্বর, বুকে ব্যথা, এগুলো কি সব ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে হয়?
না মানে জ্বর আর গায়ে ব্যথা তো হয় স্যার, হয়তো সেই সঙ্গে অন্য কোনো অসুখও হচ্ছে।
হঠাৎ প্রমথর কাছ থেকে নেওয়া বইটার একটা পাতায় চোখ পড়ল। আমি আর ঠাট্টা করার লোভটা সংবরণ করতে পারলাম না। বুঝলেন একেনবাবু, সিমটমগুলো সব অ্যান্থ্রাক্সের। নিশ্চয়ই নিরীহ বুক লাভারদের মারবে বলে কোন হেডবুক টেরারিস্ট গ্রুপ গুচ্ছের মশাকে অ্যান্থ্রাক্স খাইয়ে অগ্রগামী লাইব্রেরিতে ছেড়ে দিয়ে গেছে।
শুধু বুক লাভার কেন, হেড কলকাতা গ্রুপ মশা ব্যবহার করে সারা কলকাতাকেই ধ্বংস করতে পারবে। শুধু একটাই সমস্যা, মশা অ্যান্থ্রাক্স জীবাণু খেলেও ছড়াতে পারে না।
একেনবাবু বোধ হয় সেই সম্পর্কে নিশ্চিন্ত হতেই বইটা আমার হাত থেকে কেড়ে নিয়ে পড়তে শুরু করলেন।
কি মশাই, ভয় দূর হয়েছে?
I was a fool, sir.
বলেই একেনবাবু ঘরের ভেতরে অদৃশ্য হলেন। একেনবাবুর এইসব খ্যাপামিতে আমরা অভ্যস্ত, তাই খুব একটা কেউ গায়ে মাখলাম না।
বৌদি, আরেক কাপ চা হবে নাকি?
এই তো বসাচ্ছি ভাই।
খানিক বাদে একেনবাবু ফিরে এলেন।
আপনার সেলফ রিয়েলাইজেশনটা এত লেটে হলো কেন?
কি স্যার?
এই যে আই ওয়াজ এ ফুল কথাটা বললেন।
আই মাইট বি এ বিগার ফুল স্যার।
তার মানে?
তার মানে স্যার, এয়ারপোর্ট পুলিশকে শুভঙ্কর বাবুর ব্যাগ সার্চ করতে বললাম।
কি বলছেন জাতা?
তাই তো বলছি স্যার, আই মাইট বি এ বিগার ফুল।
এই দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার বলুন তো?
জানি না স্যার, একটা থিওরি, জাস্ট আ থিওরি।
বলুন না ব্যাপারটা কি।
আগে চাটা আসুক স্যার।
ইতিমধ্যে চা এসে গেল, সবাই মিলে চা খাচ্ছি। একেনবাবু ঘন ঘন পা নাড়াচ্ছেন বটে, কিন্তু মুখে কিছু বলছেন না। চা শেষ হতে না হতেই আর একটা ফোন চলে এলো। একেনবাবু প্রায় লাফিয়ে উঠে চলে গেলেন, তারপর একটু বাদে ফিরে এলেন।
যাক স্যার, ডায়েরি দুটো পাওয়া গেছে।
কি পাওয়া গেছে?
ডায়েরি দুটো স্যার, যেগুলো অগ্রগামী লাইব্রেরি থেকে চুরি হয়েছিল।
কোথায় পাওয়া গেছে?
কেন স্যার, শুভঙ্কর বাবুর ব্যাগের মধ্যে।
দাঁড়ান মশাই দাঁড়ান, কোশ্চেন অ্যান্সারের ফরম্যাট ছেড়ে পরিষ্কার করে বলুন, আমাদেরই এখন কনফিউজ করে দিচ্ছেন।
বলছি স্যার বলছি, আসলে ব্যাপারটা সত্যি বেশ গোলমেলে। আমার প্রথম থেকেই একটা সন্দেহ ছিল, শুভঙ্কর বাবুর মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক কেন এত বিচলিত হচ্ছেন একটা উড়ো চিঠি পেয়ে। না হয় ওর মেয়ের বিয়ে ভেঙেই যাবে, কিন্তু বংশমর্যাদা নিয়ে এত দুশ্চিন্তা করা কেন? অবশ্য এই অনার কিলিং এর খবর টবর শুনে মনে হলো স্যার, পরিবারের সুনাম রক্ষার জন্য বাপ যদি নিজের মেয়েকে পর্যন্ত খুন করতে পারে তাহলে তো সবই সম্ভব। সে যাই হোক, এবার রহস্যের কথায় আসি। শুভঙ্কর বাবু দুটো জিনিস বুঝতে পারছিলেন না। এক, কি করে তাঁর চোখ এড়িয়ে মেয়ে চিঠি চালাচালি করছেন, আর দুই, কে চিঠিগুলো দিয়ে ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। একজন সম্ভাব্য ক্যান্ডিডেট হলেন যাকে ওর মেয়ে চিঠি লিখছেন, কারণ মেয়ের অন্য কোথাও বিয়ে হোক, তিনি অবশ্যই সেটা চাইবেন না। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠবে স্যার, তিনি ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন কেন? বরং সোজাসুজি পাত্রপক্ষকে জানিয়েই তো বিয়েটা ভেস্তে দেবেন।
অথবা ডুডুও খাবো তামাকও খাবো স্ট্র্যাটেজি, ব্ল্যাকমেল করে টাকাও হাতাবেন, আবার পাত্রপক্ষকে জানিয়েও দেবেন।
পসিবল স্যার, অবশ্যই সম্ভব। কিন্তু এটাও সম্ভব যে তৃতীয় কোনো ব্যক্তি এই ব্যাপারটার সঙ্গে জড়িত, কিন্তু সে কথা আপাতত থাক। আগে আসি স্যার এই চিঠি চালাচালির ব্যাপারটাতে। শ্রীময়ী ম্যাডাম চিঠি চালাচালি যে অজয়বাবুর সঙ্গেই করছেন সে নিয়ে সন্দেহ নেই, রহস্য হল কিভাবে চিঠি চালাচালি হচ্ছে। একটু ভাবতেই বুঝলাম ইট ইজ সো সিম্পল, লিস্ট থেকে পরপর একটা করে বই নেওয়া আর সেই বইয়ের মধ্যে চিঠি ঢুকিয়ে লাভারকে পাঠানো।
দাঁড়ান মশাই, সেটা কিভাবে সম্ভব? সে বই তো অন্য কারোর হাতে যেতে পারে।
না স্যার, যে অ্যারেঞ্জমেন্ট ওরা করেছিলেন তাতে পারে না। ভেবে দেখুন স্যার, একেবারে অখ্যাত লেখকের অজানা বইয়ের লিস্ট, কে ওই বই পড়ার জন্য হাপিত্তেশ করে থাকবে? বইগুলো সবসময় লাইব্রেরিতে পাওয়া যাবে, আর বইগুলো ফেরত পাওয়ার পরে সেগুলো আলমারিতে ওঠার আগেই আরেকজন বইটা ইস্যু করে নেবে। লাইব্রেরিতে যাওয়ার টাইমিংটা ঠিক করতে পারলে তো এতে আর কোনো অসুবিধে থাকবে না, তাই না স্যার?
এইবার বুঝেছি। শ্রীময়ী এসে চিঠি লুকোনো বইটা জমা দেবে, আর বইটা রিসিভ হয়ে র্যাকে যাওয়ার আগেই অজয় সেটা নিজের নামে ইস্যু করাবে, তারপর নিজের চিঠি ঢোকানো বইটা জমা দেবে। শ্রীময়ী খানিক বাদে লিস্টের আরেকটা বই আলমারি থেকে তুলে এনে সেটা আর অজয়ের সদ্য জমা দেওয়া বইটা লাইব্রেরিয়ানকে দিয়ে ইস্যু করিয়ে বাড়ি ফিরবে। অন্য কারোর হাতে পড়ার সম্ভাবনাই নেই।
এক্স্যাক্টলি স্যার, সেটাই আমি দেখেছিলাম যখন শ্রীময়ী ম্যাডাম টেবিলে ফেরত আসা একটা বই ইস্যু করে নিলেন। তখন অবশ্য বুঝিনি ব্যাপারটা, কিন্তু প্রমথবাবু আমার চোখটা খুলে দিলেন।
আমি?
হ্যাঁ স্যার, আপনি বললেন না যে টাকা ফেললে আমিও ওইভাবেই বই নিতে পারতাম? তখনই ক্লিয়ার হতে শুরু করলো চিঠি চালাচালির সহজ প্ল্যানটা। অর্থাৎ এর জন্য একটা সাহায্যের দরকার। সেই সাহায্যটা করতে পারেন সার্কুলেশন ডেস্কে বসা লাইব্রেরিয়ান। আমার ধারণা স্যার, অজয়বাবু ওকে টাকা পয়সা দিয়ে হাত করিয়ে এই বন্দোবস্তটা করেছিলেন। এটা স্যার চমৎকার চলছিল। লাইব্রেরিয়ান ভদ্রলোকও বুঝতে পারছিলেন কি হচ্ছে। মুশকিল হল উনি লোভ সামলাতে পারেননি। সুন্দরী মেয়েকে লেখা প্রেমপত্র আর সুন্দরীর লেখা উত্তর, এগুলো কি না পড়ে পারা যায় স্যার? একটু সুযোগ পেলেই উনিও লুকিয়ে লুকিয়ে চিঠিগুলো পড়তে শুরু করলেন। শ্রীময়ী ম্যাডামের একটা চিঠির মধ্যেই অজয় পেয়ে গেলেন শুভঙ্কর বাবুকে ঘায়েল করার মারণাস্ত্র, আর লাইব্রেরিয়ান মশাই পেয়ে গেলেন তাঁর ব্ল্যাকমেলের হাতিয়ার।
মারণাস্ত্র?
হ্যাঁ স্যার, ওই ডায়েরি চুরির ব্যাপারটা, ওই ব্যাপারটা স্যার আমাকে একটু ভাবিয়েছিল। ছিঁচকে চোরও ওটা চুরি করবে না, ওর মূল্যই বুঝবে না। একজন গবেষক তার মূল্য বুঝলেও সেটা বিক্রি করার মার্কেটে সহজে ঢুকতে পারবে না। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ডায়েরি দুটো দেখতে গিয়েছিলাম তখন শুনেছিলাম দুটোই অদৃশ্য হয় লাইব্রেরির একজন ট্রাস্টি সেগুলো দেখে যাওয়ার পরে। ট্রাস্টিদের একজন হলেন শুভঙ্করবাবু, আর একমাত্র তিনি গত দু সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার লাইব্রেরিতে গিয়েছিলেন। গিয়েছিলেন অবশ্য শ্রীময়ী ম্যাডামকে পাহারা দেওয়ার জন্য। ব্যবসার সূত্রে বিদেশে ওর অনেক কানেকশন আছে। উনি কি ডায়েরি দুটো সরাতে পারেন? অসম্ভব নয়, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা শ্রীময়ী ম্যাডামের চোখে পড়ে যাওয়া সম্ভব। তারপর যখন মিসেস কুণ্ডুর কাছে শুনলাম লাইব্রেরি থেকে ফিরে বাবা আর মেয়ের তুমুল ঝগড়ার কথা, চিন্তা করতে শুরু করলাম তার কারণটা কি হতে পারে। যে মেয়ে বাবার সঙ্গে কথা বলা বন্ধ করেছে, হঠাৎ কি এমন ঘটল যার জন্য সেই মেয়ে নিজে থেকে বাবার ঘরে ঢুকে চেঁচামেচি করবে? আর মেয়ের সঙ্গে ঝগড়ার কারণটা শুভঙ্কর বাবুই বা কেন স্ত্রীকে জানাবেন না? একটু স্ট্রেঞ্জ স্যার, তাই না? তাহলে কি এর সঙ্গে ডায়েরি চুরির ব্যাপারটাই জড়িত?
কিন্তু শ্রীময়ী অজয়কে এটা জানালো কেন?
শুধু অনুমান করতে পারি স্যার। লাইব্রেরিতে বাবার এই আচরণে শ্রীময়ী ম্যাডাম মনে মনে দগ্ধ হচ্ছিলেন। এমনিতেই শুভঙ্কর বাবুর ওপর শ্রীময়ী ম্যাডামের রাগ ছিল, এখন তাতে ঘি পড়ল। যে বাবা বংশমর্যাদা রক্ষার জন্য অজয়বাবুর সঙ্গে ওর বিয়ে আটকাচ্ছেন, তিনি কিনা আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে অম্লান বদনে ডায়েরি চুরি করছেন। এটা কাকে আর জানাবেন নিজের প্রেমিককে ছাড়া? কিন্তু ফলটা হল শুধু অজয়বাবু না, আমাদের লাইব্রেরিয়ান মশাইও এই গোপন তথ্যটা জেনে গেলেন। যে চিঠিতে শুভঙ্করবাবুকে ভয় দেখানো হয়েছিল সেটা মেয়ের পুরনো প্রেমের কথা ভাবি শ্বশুরবাড়িতে জানানো নিয়ে নয়, ডায়েরি চুরির ব্যাপারটা পুলিশকে জানিয়ে দেওয়া নিয়ে। এই কারণেই চিঠিটা শুভঙ্করবাবু আমার হাতে দেননি, পুলিশকেও ব্যাপারটা জানাতে চাননি। বুঝলেন স্যার কি বলছি?
এই পর্যন্ত বুঝলাম, কিন্তু তারপর?
তারপর স্যার শুভঙ্করবাবু আমাদের উপর ভরসা রাখতে পারলেন না, সোজা অজয়বাবুর দ্বারস্থ হলেন। ওর প্রথমে ধারণা হয়েছিল হয়তো অজয়বাবুই শ্রীময়ী ম্যাডামকে পাওয়ার জন্য ওকে ভয় দেখাচ্ছেন, কিন্তু অজয়বাবুর সঙ্গে কথা বলে বুঝলেন তা নয়। অজয়বাবুও সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আর কে ব্যাপারটা জানতে পারে, বিশেষ করে চিঠির একটা জেরক্স কপি যখন শুভঙ্কর বাবু পেয়েছেন। এদের মধ্যে নিশ্চয়ই একটা চুক্তি হয়, অজয়বাবু লোকটাকে খতম করবেন আর শুভঙ্কর বাবু তার মেয়েকে অজয়বাবুর হাতে সমর্পণ করবেন।
মাই গড,
কিন্তু অজয় এই প্রস্তাবে রাজি হলো কেন? সে তো এমনিতেই শ্রীময়ীকে পাচ্ছিল।
অর্থম অনর্থম স্যার, আমার ধারণা টাকার লোভে। শ্রীময়ী ম্যাডামকে হয়তো পেতেন কিন্তু শ্বশুরের সম্পত্তি পেতেন না, এক্ষেত্রে দুটোই মিলল, যেমন শ্বশুর তেমনি জামাই স্যার। অজয়বাবু এলেমদার লোক, আন্ডারগ্রাউন্ড গ্রুপের সঙ্গে ওর নিশ্চয়ই কোনো কানেকশন আছে, সেই সূত্রেই অ্যান্থ্রাক্সের মতো ভয়াবহ পাউডার উনি সংগ্রহ করতে পেরেছিলেন। লাইব্রেরিয়ানকে মারাটা কোনো প্রবলেমই নয় স্যার। আচ্ছা মনে আছে স্যার, আমেরিকাতে একজন পোস্টম্যান আর এক মহিলা চিঠিতে অ্যান্থ্রাক্স থাকায় মারা গিয়েছিলেন?
তার মনে নেই।
অজয়বাবু নিশ্চয়ই সেটা জানতেন, খামের ভেতরে অ্যান্থ্রাক্স পাউডার ছড়িয়ে যেরকম সাধারণত লেখেন তেমন একটা চিঠি সেখানে ঢোকালেন। এসব করতে গিয়ে নিজে যাতে মারা না যান তার জন্য সব রকমের সতর্কতা নিয়েছিলেন। এবার বইয়ের মধ্যে খামটা পুরে বইটা সাবধানে লাইব্রেরিতে ফেরত দিয়ে এলেন, যেমন সাধারণত দিয়ে আসেন। তবে এই বইটা লিস্টের বাইরে ছিল, যাতে শ্রীময়ী ম্যাডাম এটা না নেন। এও হতে পারে স্যার ইতিমধ্যেই অজয়বাবু সম্পর্কে শুভঙ্কর বাবুর সঙ্গে শ্রীময়ী ম্যাডামের সমঝোতা হয়ে গেছে, সুতরাং শ্রীময়ী ম্যাডাম লাইব্রেরিতে আর যাবেন না। অজয়বাবু জানতেন লাইব্রেরিয়ান বইটা খুলে খাম থেকে চিঠি বার করে পড়বেন, আর সঙ্গে সঙ্গে অ্যান্থ্রাক্সের জীবাণু নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে গিয়ে ঢুকবে, যার ফল দিন কয়েকের মধ্যেই অবধারিত মৃত্যু।
কিন্তু শুভঙ্কর বাবু লন্ডনে যাচ্ছিলেন কেন?
ওই ডায়েরি দুটো বেচতে স্যার, কোটি কোটি টাকার ব্যাপার, যে পার্টি কিনবে তারা পরখ করে দেখবে, তাই নিজেই নিয়ে যাচ্ছিলেন।
ভাগ্যিস প্রমথ বইটা এনেছিল, না হলে তো আপনার অ্যান্থ্রাক্সের থিওরিটা ভেস্তে যেত পুরোপুরি।
এখনো যেতে পারে স্যার, লাইব্রেরি থেকে যারা অসুস্থ হয়েছেন হাসপাতালে তাদের আলাদা করে পরীক্ষা করানোর কথা পুলিশকে বলেছি, পরীক্ষার রেজাল্ট না পাওয়া পর্যন্ত এখনো এটা থিওরি। অজয়বাবুর বাড়িও সার্চ করা হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স দিয়ে।
যে গল্প আজ শোনালেন তাতে ভাবছি কাগজের চিঠি পড়া ছেড়েই দেব, এখন থেকে সেফ ইমেল। শুনছিলে ভয়ঙ্কর চিঠি, কাহিনী সুজন দাশগুপ্ত, একেন বাবুর ভূমিকায় সুমিত সমাদ্দার, গল্প পাঠ নাট্যরূপ নির্দেশনা ও বাপির ভূমিকায় অনুভব, প্রমথর ভূমিকায় নান আদার দেন আমি রণদীপ, শুভঙ্কর বাবুর ভূমিকায় পার্থ, মিসেস কুণ্ডুর ভূমিকায় খুশি, সুবীরের ভূমিকায় সৌমিক, মিনু বৌদির ভূমিকায় দ্বিতীপ্রিয়া, অজয়ের ভূমিকায় অর্ণব, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে বিপুল, পোস্টার বানিয়েছে ঋদ্ধিরাজ এবং বিশেষ ধন্যবাদ শ্রীমতী সমিতা দাস দাশগুপ্তকে। তাহলে কেমন লাগলো আজকের গল্প এবং আমাদের উপস্থাপনা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দিও, হাই পয়েন্টস বাড়িয়ে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দিও, আর হ্যাঁ বেল আইকনটা অল করে দিও, আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন যাতে সবার আগে পৌঁছে যায় তোমার কাছে, তাই তো? তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, ভয় থেকো, ধন্যবাদ।